বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসা মানে অপমান মেনে নেয়া। ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে তারা সব রকমের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং উচ্চ সতর্কতা বজায় রয়েছে। সিরিয়ায় সহিংসতায় এ পর্যন্ত 70 জনের বেশি নিহত, লাতাকিয়া সহ বিভিন্ন এলাকায় কারফিউ জারি, ইসরায়েলের বিরুদ্ধেও প্রস্তুত জনতা। এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিছিলে পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কয়েকজন আটক। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসা মানে অপমান মেনে নেয়া। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এই কথা বলেন। আয়াতুল্লাহ খাতামি আরও বলেন, ইরানি জনগণ আশুরার সংস্কৃতিতে বিশ্বাসী এবং তারা অপমান মেনে নেয় না। আজকে জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণের কথা উল্লেখ করে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প যেভাবে অপমান করেছেন তা পুরো বিশ্ব দেখেছে। আমেরিকার প্রতি অনুগত সবার জানা উচিত এই আচরণ তাদের সঙ্গেও করা হবে, এটা সাম্রাজ্যবাদেরই চরিত্র। তেহরানের জুমার নামাজের ইমাম আরও বলেন, সর্বোচ্চ নেতা যতই বলতেন যে আমেরিকার সাথে আলোচনা করা সম্মানজনক নয়, কিন্তু কিছু লোককে তা বিশ্বাস করানো যাচ্ছিল না। তারা ট্রাম্পের এই আচরণ দেখার পর স্বীকার করেছেন যে আমেরিকার সাথে আলোচনা করা ঠিক হবে না। আমেরিকার সাথে আলোচনার অর্থ অপমান, অপদস্থ এবং নিজের সম্মান বিকিয়ে দেয়া। ব্রিটিশ সরকারের অভিযোগের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জোর দিয়ে বলেছেন, ইরানি জনগণের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন অথবা শত্রুতামূলক আচরণের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। ইরানের
ইউনার বরাত দিয়ে পাসটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটিশ উপ স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিক্রিয়ার নিজের এক্স পেজে লিখেছেন, ব্রিটিশ সরকার ইরানিদের প্রতি তাদের অযৌক্তিক এবং বিদ্বেষমূলক মানসিকতা বজায় রাখতে চায়, কারণ এর মাধ্যমে তারা নিজেদের অপরাধ আড়াল করতে পারবে বলে মনে করছে। যুক্তরাজ্য ফিলিস্তিন এই জনগণের বিরুদ্ধে গণহত্যায় সমর্থন দিয়েছে এবং ইরান বিরোধী সন্ত্রাসী তৎপরতায় পৃষ্ঠপোষকতা করেছে। ইরানের বিরুদ্ধে ব্রিটেনের হাস্যকর অভিক্ষেপের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, আপনারা ইরানের বিরুদ্ধে অন্যদের বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন, কিন্তু এটা এমন একটা বিষয় যেটাতে আপনারা অত্যন্ত দক্ষ, অন্য জাতিগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আপনারা পারদর্শী। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা সব রকমের সম্ভাবনার জন্য প্রস্তুত এবং উচ্চ সতর্কতা বজায় রেখেছে। সংগঠনটি জোর দিয়ে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনী নতুন করে যুদ্ধ শুরু করলে ইসরায়েলি বন্দীদের মুক্তির নিশ্চয়তা থাকবে না। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বৃহস্পতিবার এক ভিডিও বক্তৃতায় এ মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন, দখলদার সরকার অস্ত্র ও যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে তা কখনোই হুমকি বা প্রতারণার মাধ্যমে অর্জন করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার ঠিক একদিন পর আবু ওবায়দা এই মন্তব্য করলেন। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, গাজা উপত্যকায় আটক অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের অবিলম্বে মুক্তি না দিলে ফিলিস্তিনি এবং হামাস যোদ্ধাদের হত্যা করা হবে। আবু ওবায়দা বলেন, শত্রুদের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা সত্ত্বেও আমরা বিশ্ব এবং মধ্যস্থতাকারীদের সামনে বন্দী বিনিময় চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো অজুহাত বাদ দিয়ে এবং প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে আমাদের জনগণের রক্তপাত ঠেকাতে এবং চুক্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। 19 জানুয়ারি থেকে শুরু হওয়া 3 ধাপের গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরায়েল হামাসের দীর্ঘস্থায়ী আলোচনার শর্ত মেনে নেয়। শনিবার শেষ হওয়া 1ম ধাপে 8টি মৃতদেহ সহ মোট 33 জন ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হয়, যার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ইসরায়েল যুদ্ধবিরতির 2য় ধাপে এগিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছে। 2য় ধাপে যুদ্ধের স্থায়ী অবসান, গাজা থেকে দখলদার সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার এবং সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। সিরিয়ায় আলাভি সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে সরকারের দমন অভিযানকে কেন্দ্র করে যে সহিংসতা শুরু হয়েছে তাতে এ পর্যন্ত 70 জনের বেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘর্ষে 70 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এক্স পোস্টে লেখা হয়েছে, সিরীয় উপকূলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য এবং ক্ষমতাচ্যুত সরকারের বাহিনী সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অতর্কিত হামলার ঘটনায় 70 জনের বেশি নিহত হয়েছেন, আরও বেশ কয়েকজন আহত ও বন্দী হয়েছেন। লাতাকিয়াতে কারফিউ জারি করা হয়েছে। এদিকে সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বেড়ে চলা সরকারি সহিংসতার প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠানের পর দেশটির সরকার বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী তারতুস এবং সমগ্র হোমস প্রদেশে কারফিউ জারি করা হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল 10টা পর্যন্ত লাতাকিয়ায়ও কারফিউ ঘোষণা করা হয়েছে। আলাভি এবং শিয়া মুসলিমদের ব্যাপক বিক্ষোভের পর কারফিউ জারি করা হল। এই 2 সম্প্রদায়ের লোকজন সরকারের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। তারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের পুনর্গঠনের চেয়ে ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করেছে। সিরিয়ার সুপ্রিম আলাভি ইসলামিক কাউন্সিল এক বিবৃতিতে বেসামরিক ঘরবাড়িতে বিমান হামলা এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার মতো ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে সিরিয়ার নাগরিকদের সম্পত্তির ক্ষতি করা বা সাম্প্রদায়িক সংঘাতে জড়িত হওয়া থেকে বিরত রেখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। পশ্চিম সিরিয়ার সেনাবাহিনীর একাংশ এবং নতুন সরকারে অন্তর্ভুক্ত পশ্চিমা সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। দক্ষিণ সিরিয়ার দারার প্রদেশের স্থানীয় বাসিন্দারা ইসরায়েলি সামরিক বাহিনীর অনুপ্রবেশ মোকাবেলার আহ্বান জানিয়েছেন। সংবাদ সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে খবর দিয়েছে, সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের আল হারা শহরের বাসিন্দারা দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার জন্য তাদের প্রস্তুতি ঘোষণা করেছে। শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের শহর রক্ষা করার জন্য একত্রে সমবেত হয়েছে। কয়েক ঘণ্টা আগে স্থানীয় কর্মকর্তারা মসজিদের লাউড স্পিকারের মাধ্যমে দখলদারদের মোকাবেলায় সমাবেশ এবং নিজেদের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছেন। ইরনার জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যকার সীমানা অতিক্রম করেছে এবং দারা ও কুনাইত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের রাজধানী ঢাকার পল্টন মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিছিলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ, এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আর জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরিরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদনে গেছে শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগড়ি ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ে। তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা 2:30 দিকে পল্টন ও আশপাশের এলাকার বিভিন্ন অলিগড়িতে যায় পুলিশ। পরে হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম সাংবাদিকদের বলেন, হিজবুত তাহরিরের সদস্যরা বিভিন্ন অলিগড়িতে অবস্থান নিয়েছে, পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। আজ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এদিকে বাংলাদেশে নারী নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের মতো বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছেন বলে জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের হেনস্থা করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ধর্ষণ ও নির্যাতন করে নারীদের হত্যা করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। আওয়ামী সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অব্যবস্থা নেয়নি এবং বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে, যা বর্তমানেও চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর চীন, ভারত সহ কয়েকটি দেশের উপর পণ্যের শুল্কে বাড়ানো হয়েছে। অস্ত্রবিহীন এই শুল্ক যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতকে পাশে পেতে চায় চীন। আজ নয়াদিল্লিকে এই ইস্যুতে বার্তা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এ। তিনি বলেন, আধিপত্যবাদ ও পেশি শক্তির রাজনীতির বিরুদ্ধে ভারত ও চীন উভয় দেশকে একত্রে নেতৃত্ব দিতে হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেছেন। উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেস এক্সের স্টারশিপ রকেট, ফলে নতুন করে সংকটে পড়ল মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এটি স্পেস এক্সের কৃত্রিম উপগ্রহ বহনকারী স্টারশিপের অষ্টম উৎক্ষেপণ প্রচেষ্টা। স্থানীয় সময় বৃহস্পতিবার স্টারশিপে পরীক্ষামূলকভাবে উড্ডয়নের সময় মেক্সিকো উপসাগরে স্যাটেলাইটটির বিস্ফোরণ ঘটে। একটি লাইভ ভিডিওতে দেখা যায় বুস্টার থেকে আলাদা হওয়ার কয়েক মিনিটের মধ্যে স্টারশিপ রকেটের উপরের স্তরটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে, এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিস্ফোরিত হয়ে হারিয়ে যায়। অনলাইনে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে বাহামা দ্বীপপুঞ্জে আকাশ থেকে আগুনের জ্বলন্ত ধ্বংসাবশেষ বৃষ্টির মতো পড়ছে। দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমান থেকে আবাসিক এলাকায় বোমা ফেলার ঘটনা ঘটেছে, এতে 29 জন আহত হয়েছেন, এর মধ্যে 15 জন বেসামরিক ব্যক্তি, তাদের মধ্যে আবার 4 জনের অবস্থা গুরুতর। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ ঘটনা খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সরকারের গুন্ডামি বা মোড়লিপনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
বিশ্বব্যাপী মার্কিন মোড়লিপনা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র কোথাও নিজে সরাসরি হস্তক্ষেপ করছে, আবার কোথাও তার মিত্রদেরকে দিয়ে পরোক্ষভাবে ওই অঞ্চলে মার্কিন আধিপত্য বিস্তারের ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। এক্ষেত্রে তারা সামরিক হুমকি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর ফলে বিভিন্ন দেশে উদ্বেগ উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে তাদের প্রধান টার্গেট এখন পশ্চিম এশিয়া এবং পূর্ব এশিয়া। এছাড়া সম্প্রতি ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপের সাথেও তাদের দূরত্ব তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার মার্কিন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি। তিনি জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ শব্দটি আমেরিকার জন্য উপযুক্ত। গাজার সমর্থনে ইয়েমেনি অভিযান সম্পূর্ণ বৈধ ও ন্যায্য। এছাড়া আমেরিকা থেকে আরও অস্ত্র কেনার তাইওয়ানি সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনকে ঘিরে রেখেছে ধনকুবেররা। তুরস্ককে ইরাকি ভূখণ্ড ছেড়ে যাওয়ার জন্য বাগদাদের অনুরোধ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে নিজেদের স্বার্থে অপব্যবহার করছে বলে ইরানের মন্তব্য, পানামার সাথে বিতর্ক প্রভৃতির কথা উল্লেখ করা যায়। ট্রাম্প একজন মিথ্যাবাদী বলে পানামার প্রেসিডেন্ট মন্তব্য করেছেন। আমেরিকা পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো। বুধবার সোশ্যাল নেটওয়ার্ক এক্সে মোলিনো লিখেছেন, ট্রাম্প আবার মিথ্যা বলছেন, পানামা খাল পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়নি। ভিয়েনায় ইরানি প্রতিনিধি বলেছেন, ইউরোপীয় 3 দেশ মাসে মেকানিজম সক্রিয় করার অবস্থায় নেই। ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহসেন নাজিরি রাজনৈতিক উদ্দেশ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্ল্যাটফর্মকে ব্যবহারের সমালোচনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে প্রতিবেদন চাওয়ার কোনো আইনি ভিত্তি নেই। বুধবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্সদের এক সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, তিন ইউরোপীয় দেশ 231 নম্বর ইশতেহার এবং পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। ইউরোপীয় দেশগুলো নৈতিক ও আইনগতভাবে মাসে মেকানিজম সক্রিয় করার অবস্থানে নেই। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ শব্দটি আমেরিকার জন্য উপযুক্ত। গাজার সমর্থনে ইয়েমেনি অভিযান সম্পূর্ণ বৈধ ও ন্যায্য। আল হুথি আরো বলেন, গাজায় সাহায্য পাঠানো বন্ধ করা এবং শান্তি চুক্তি বানচাল করা মার্কিন সন্ত্রাসবাদ। আমেরিকার সেনেটর বার্নি স্যান্ডার্স কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্টের ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি জাতিকে মিথ্যা খাওয়াচ্ছেন। স্যান্ডার্স এই প্রসঙ্গে বলেন, ট্রাম্প প্রশাসন ধনকুবেরদের মাধ্যমে পরিবেষ্টিত এবং সাধারণ মানুষ ও শ্রমিক শ্রেণীর প্রতি তাদের মনোযোগ কম। অন্যদিকে তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, তারা আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার জন্য ওই দেশ থেকে আরও অস্ত্র কেনার পরিকল্পনা করছে। এদিকে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি সেদেশ থেকে তুর্কি সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আঙ্কারা এবং পিকেকে গোষ্ঠীর মধ্যে শান্তি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে তুর্কি বাহিনী এবং পিকেকের সদস্যরা উত্তর ইরাক থেকে চলে যেতে পারে। তিনি বলেন, আমরা আমাদের ভূখণ্ডে পিকেকে বা তুর্কি সেনাবাহিনী চাই না।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। সবশেষ পাওয়া একটি খবরের গুরুত্বপূর্ণ শিরোনাম, দক্ষিণ কোরিয়ায় যুদ্ধবিমান থেকে আবাসিক এলাকায় বোমা ফেলার ঘটনা ঘটেছে, এতে 29 জন আহত হয়েছেন। ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসা মানে অপমান মেনে নেয়া। ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা সব রকমের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং উচ্চ সতর্কতা বজায় রেখেছে। সিরিয়ায় সহিংসতায় এ পর্যন্ত 70 জনের বেশি নিহত হয়েছে। লাতাকিয়াসহ বিভিন্ন এলাকায় কারফিউ জারি রয়েছে, ইসরায়েলের বিরুদ্ধেও প্রস্তুত সেখানকার জনতা। এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিছিলে পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কয়েকজন আটক। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন, চলুন এবার আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
আলাপন,
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমরা অতি সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার বিষয়টি টক অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে আমরা জানি, এবং আরো অনেক ঘটনা ঘটেছে। ট্রাম্প অনেক কথা বলেছেন এবং জেলেনস্কি ইউরোপের মিত্রদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন, সহযোগিতা চাওয়ার বিষয়টিও সামনে এসেছে। তো ট্রাম্প, জেলেনস্কি, ইউক্রেন, রাশিয়া যুদ্ধ কোন দিকে যাচ্ছে, আগামীতে কি হতে পারে, সেসব নিয়ে কথা বলবো। আর আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন বাংলাদেশে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। জনাব মাসুমুর রহমান খলিলি, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব মাসুমুর রহমান খলিলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন, তার এই ঘোষণাকে কিভাবে দেখছেন আপনি, আর কেনই বা তিনি এই ঘোষণা দিলেন?
আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনে সহায়তা বন্ধের যে ঘোষণাটা দিয়েছেন, এটা একটা বড় ধরনের প্যারাডাইম শিফট হবে ইউরোপ অঞ্চলে। প্রথমত এটার সরাসরি যে প্রভাবটা পড়তে পারে সেটা হচ্ছে ইউক্রেনকে যুদ্ধ বন্ধের জন্য চুক্তি করতে হয়তো বাধ্য হতে পারে, কারণ ইউক্রেন যে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল, যুদ্ধ করে আসছিল, এই ক্ষেত্রে প্রধান সহায়ক শক্তি ছিল হচ্ছে আমেরিকা। আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতা ছাড়া ইউক্রেনের পক্ষে জয়ের স্বপ্ন দেখা এটা অনেকটাই অবাস্তব। হ্যাঁ, এটা ঠিক আছে যদি আমেরিকা সহায়তা বন্ধ করে তাহলে ইউরোপীয় রাষ্ট্রগুলো হয়তো ইউক্রেনের পাশে দাঁড়াবে, যেভাবে আমরা যুক্তরাজ্যকে পাশে দাঁড়াতে দেখছি। কিন্তু এটা কোনোক্রমে ইউক্রেনের টিকে থাকার জন্য অথবা জয়ের জন্য যথেষ্ট নয়। ফলে এটার তাৎক্ষণিক যে প্রভাবটা পড়তে পারে আমার ধারণা, সেটা হলো যুদ্ধ বন্ধের জন্য একটা ইউক্রেনের শর্তের চাইতে বরং আমেরিকা অথবা রাশিয়ার শর্তে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। এটা হচ্ছে সরাসরি প্রভাব, এর বাইরে হয়তো আরো অনেক ধরনের প্রভাব থাকতে পারে। তো এই বিষয়গুলো আপনি যদি আরো প্রশ্ন করেন তখন আলোচনা করব।
জি জনাব খলিলি, আপনার কি মনে হয় এই ঘোষণার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে?
হ্যাঁ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে পারে। হতে পারে এই কারণে, যেহেতু ইউক্রেন এখন খুব ভালো অবস্থার মধ্যে নেই, ফলে ইউক্রেন রাশিয়ার শর্ত মেনে নিতে অনেকটা বাধ্য হবে। যেমন শর্ত এমন হতে পারে, রাশিয়া ইউক্রেনের যে প্রায় 20% অঞ্চল দখল করে ফেলছে, এই দখলকৃত অংশটা হয়তো ইউক্রেন আর দাবি করতে পারবে না। এর আগে ক্রিমিয়া অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছিল, সেই ক্রিমিয়ার ব্যাপারে তাদের দাবি হয়তো আপাতত বহাল নাও থাকতে পারে। এর বাইরে ইউক্রেনের আরো যে সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে ইউক্রেন একসময় ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো সদস্য হওয়ার যে চিন্তা ভাবনা করছিল সেটাও সম্ভবত আর থাকবে না। সব মিলিয়ে যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, অন্তত নিকট ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ বন্ধের শর্তগুলো কারা ঠিক করবে? এটা যদি আমেরিকা এবং রাশিয়া বসে ঠিক করে তাহলে সেটা সম্ভবত ইউক্রেনের পক্ষে একেবারেই যাবে না। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন যদি এর অংশ হয়, এর পার্ট হয়, অথবা এর মধ্যস্থতাকারী যদি তুরস্কের মতো অথবা ইরান বা এ ধরনের কোন রাষ্ট্র যদি এখানে আসে, তাহলে হয়তো এটা কিছুটা ইউক্রেনের পক্ষে যেতে পারে।
শ্রোতা বন্ধুরা, ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা নিয়ে বিশিষ্ট সাংবাদিক মাসুমুর রহমান খলিলের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও সাক্ষাৎকারে ফিরে এলাম। জনাব মাসুমুর রহমান খলিলি, সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেন একরকম ফাঁদে পড়ে গেছে?
এভাবে আপনি যদি বলেন তাহলে নিশ্চয় ফাঁদে পড়ে গেছে। কিন্তু ইউক্রেনের যে বক্তব্যটা, যে বয়ানটা আছে, সেটা হচ্ছে ইউক্রেনের পক্ষে যুদ্ধ না করে কোনো উপায় ছিল না। এটা ঠিক আছে, রাশিয়ার সাথে ইউক্রেনের যে চুক্তিটা ছিল সেই চুক্তি, বিশেষ করে ডনবাস অঞ্চলে স্বায়ত্ত শাসনের যে বিষয়টা তারা মেনে নিয়েছিল সেটা পুরোপুরি তারা অনুসরণ করেনি। তবে রাশিয়া যে চুক্তি করছিল সেটাও কিন্তু রাশিয়া অনুসরণ করেনি। এই অবস্থায় আমার ধারণা, ইউক্রেন যে যুদ্ধে জড়িয়েছিল এর পেছনে যুক্তরাষ্ট্রের হতে কিছুটা উস্কানি অথবা ইন্ধন ছিল। যুক্তরাষ্ট্র অথবা বাইডেন প্রশাসন যদি ইউক্রেনকে এভাবে সমর্থন না দিত, হয়তো বা ইউক্রেন যুদ্ধে জড়ানোর কথা চিন্তা করত না। সেই ক্ষেত্রে ক্রিমিয়া দখলের পরে যেভাবে রাশিয়ার সাথে একটা সমঝোতা গিয়েছিল, এই ডনবাসকের ইস্যুতেও হয়তো এ ধরনের একটা সমঝোতা যেতে পারতো। সম্ভবত সেই ধরনের সমঝোতা যদি হতো, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির তুলনায় ওই সমঝোতা অনেক বেশি ইউক্রেনের পক্ষে আসতো।
জনাব খলিলি, আমেরিকার এই পদক্ষেপের পর আমেরিকা ইউরোপ এবং ন্যাটো জোটের সম্পর্ক কি হতে যাচ্ছে বলে আপনি মনে করেন?
আপনার নিশ্চয় জানা আছে, কয়েকদিন আগে ট্রাম্প বলছেন ইউরোপীয় ইউনিয়নটা গঠন হয়েছে আমেরিকাকে শোষণ করার জন্য। এখান থেকে ট্রাম্পের একটা মানসিকতা আমরা জানতে পারি, সেটা হচ্ছে নেটোতে আমেরিকা যে সহায়তা দিয়ে আসছিল সেই সহায়তা সম্ভবত এখন কন্টিনিউ করবে না। এর আগে যখন ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন ইউরোপের কাছে তাদের নিরাপত্তার জন্য যে সহযোগিতা আমেরিকা করছে তার বিপরীতে কিন্তু অর্থ দাবি করেছিল, জাপানের কাছ থেকেও দাবি করেছিল, দক্ষিণ কোরিয়ার কাছ থেকেও। এখন এই দাবি শুধু দাবির মধ্যে থাকবে না, এটা অনেকটা চাপিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হতে পারে। যেভাবে ইউক্রেনের সাথে খনিজ সম্পদ ভাগাভাগির জন্য একটা চুক্তির খসড়া তৈরি করে সেটাতে স্বাক্ষর করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে অনেকে বাধ্য করছিল বা করতে যাচ্ছিল, একই ধরনের পরিস্থিতি ইউরোপের ক্ষেত্রে ঘটতে পারে। এটা অসম্ভব কোনো কিছু নয় যদি ইউরোপীয় ইউনিয়নের সাথে ন্যাটোর সম্পর্ক ভেঙে পড়ে। ইতিমধ্যে জার্মানি, তারপরে ফ্রান্স সহ বেশ কয়েকটা ইউরোপীয় ইউনিয়নের নেতৃস্থানীয় রাষ্ট্র নেটোর সাথে সম্পর্ক ছেদ করলে কি ধরনের তাদের নিরাপত্তা পরিস্থিতি দাঁড়াতে পারে, এটার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছে। আমার ধারণা ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই নেটো যদি একেবারে ভেঙেও না যায়, নেটোর সাথে ইউরোপের একটা বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হবে।
জনাব মাসুমুর রহমান খলিলি, আমরা সাক্ষাৎকারের শেষ প্রান্তে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইছি, ট্রাম্পের এই সমস্ত পদক্ষেপের পর আমেরিকা ও রাশিয়ার সম্পর্কে কি প্রভাব পড়বে? দুদেশ কি কূটনৈতিকভাবে ঘনিষ্ঠ হতে পারে?
হ্যাঁ, এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমেরিকা এবং রাশিয়ার কি সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা কিন্তু দেখি ট্রাম্পের আগের শাসন আমলেও রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক অনেকটাই বেশ ইতিবাচক ধারায় ছিল, বেশ ভালো ছিল। বরং সেই তুলনায় চীনের সাথে আমেরিকার সম্পর্কের টানাপোড়েন অনেক বেশি ছিল। অনেকেই মনে করেন চীনকে আমেরিকা তার নাম্বার ওয়ান ইনিমি হিসেবে এখনো সামনে রাখে, এবং একই সাথে চীনের সাথে যাতে রাশিয়ার সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, এই ক্ষেত্রে আমেরিকা একটা রোল প্লে করার চেষ্টা করে। এখন ট্রাম্প প্রশাসনের সাথে যদি পুতিন প্রশাসনের খুব ভালো একটা ইকুয়েশন তৈরি হয়, একটা সমীকরণ যদি তৈরি হয়, তাহলে দেখা যাবে যে চীনের উপর রাশিয়ার নির্ভরতাটা অনেকখানি কমবে। নির্ভরতা কমার অর্থ হচ্ছে কি, দুদেশের সম্পর্কের মধ্যেও তার একটা প্রভাব পড়া। আমার ধারণা আমেরিকার এখন ট্রাম্প প্রশাসন যে আছে, ট্রাম্প প্রশাসন চাচ্ছে রাশিয়ার সাথে একটা সম্পর্ক তৈরি করে চীনকে একটা প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে নিয়ে আসা। সেটা যদি হয়, রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক অবশ্যই ভালো হবে। আর এই ক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধবন্ধে যদি ট্রাম্প একটা পজিটিভ রোল প্লে করতে পারে, এটাকে একটা ইতিবাচক হিসেবে নেবে পুতিন অথবা রাশিয়া।
তো জনাব মাসুমুর রহমান খলিলি, ট্রাম্প ইউক্রেন সম্পর্ক এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের আলাপনকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ, এবং রেডিও তেহরানের যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আলাপনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। আবারও আগামী শুক্রবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব, সে আসরেও আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
মহান আল্লাহর অশেষ রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। মহান আল্লাহর নানা অনুগ্রহ, পথ নির্দেশনা, নানা কাজের সাহায্য, নৈকট্য ও বিশেষ জ্ঞান, জীবনের নানা ক্ষেত্রে বিজয়, এসবের পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের নানা গুণা। এই বাধার পর্দাগুলো কেবল তওবার মাধ্যমেই দূর করা সম্ভব। ব্যক্তি ও সমাজের জন্য ইহকালীন ও পরকালীন নানা কল্যাণের বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো আবারও খুলতে হলে আন্তরিক চিত্তে তওবা করা জরুরি। পাপ মানুষকে পশুর পর্যায়ে ও এমনকি পশুর চেয়েও নিচু পর্যায়ে নামিয়ে দেয়। গুনার উৎসগুলো হল দুনিয়া পূজা বা লোভ লালসা, উদাসীনতা, কৃপণতা, অলসতা, অজ্ঞতা ইত্যাদি।
অল্প একদল মানুষের গুনার জন্য গোটা সমাজকে বিপর্যস্ত হতে হয়। যেমন আমরা দেখি যে ওহুদ যুদ্ধের সময় মহানবীর নেতৃত্বাধীন সে সময়কার ইসলামী সমাজও একদল সাহাবীর গুনার কারণে
সামষ্টিকভাবে মারাত্মক ক্ষতি ও বিপর্যয়ের শিকার হয়েছিল। তীরন্দাজ ওই সাহাবিরা রাসুলে পাকের নির্দেশ অমান্য করে একটি বিশেষ গিরিখাদের প্রহরা দেয়া থেকে সরে এসেছিলেন। গরিমতের লোভেই তারা এটা করেছিলেন, অথচ তাদেরকে বলা হয়েছিল যে যুদ্ধে জিতে গেলেও যেন তারা কৌশলগত গুরুত্বপূর্ণ ওই স্থানের প্রহরা ত্যাগ না করেন। তীরন্দাজ ওই সাহাবিরা মহানবীর পক্ষ থেকে বিশেষভাবে তাগিদ দেওয়ার নির্দেশ পালনে অবহেলা করায় পেছন থেকে একদল শত্রু মুসলমানদের ওপর হামলা চালিয়ে তাদের নিশ্চিত বিজয়কে ভয়াবহ বিপর্যয় ও পরাজয়ে পরিণত করে। অনেক মুসলমান হামলার তীব্রতার মুখে মহানবীকে ত্যাগ করে পালিয়ে যান এবং অনেকেই বীরের মতো লড়াই করে শহীদ হন। বিষয়টি বস্তুগত ও মানসিক দিক থেকে মুসলমানদের তীব্র বিপর্যস্ত ও তাদের একদলকে হতাশ করেছিল যে মহান আল্লাহ এ বিষয়ে সূরা আলে ইমরানে অন্তত 10টি আয়াত নাজিল করেন, যাতে মুসলমানরা এ বিষয়ে সঠিক ব্যাখ্যা, দিক নির্দেশনা ও সান্ত্বনা পেতে পারেন।
কুরআনের আয়াতে আল্লাহ বলেন যে তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে শত্রুদের পিঠ দেখিয়ে পালিয়েছিলে, শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল, তাদেরই পাপের দরুন। অর্থাৎ তাদের কেউ কেউ আগেই পাপের কারণে দুর্বল হয়ে পড়েছিল, আর সেই সব পাপের প্রভাবে তাদেরকে জিহাদের সময় চূড়ান্তভাবে বিভ্রান্ত করে। একইভাবে মানুষের পাপ তাদেরকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বিভ্রান্ত করে। যুগে যুগে অন্য নবী রাসূলদের সময়েও এ ধরনের সংকট সৃষ্টি হয়েছিল। মহান আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে। আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্ত হয়নি এবং দমেও যায়নি। আর যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারা আর কিছুই বলেনি, শুধু বলেছে, হে আমাদের পালনকর্তা, মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে, আর আমাদেরকে দৃঢ় রাখো এবং কাফেরদের উপর আমাদেরকে সাহায্য করো।
মোট কথা, মুসলমানদের নানা সংকট তাদের পাপেরই ফসল, আর পাপের আধ্যাত্মিক বা আত্মিক, বৈষয়িক ও পারলৌকিক ক্ষতি পুষিয়ে নেওয়ার উপায় হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তথা তওবা করা। পাপ করা হচ্ছে নিজের শরীরে অবাধে রোগের জীবাণু ঢোকার সুযোগ করে দেওয়ার সমতুল্য, ফলে পাপই রোগীর মতোই অনিবার্য ক্ষতির শিকার হয়। ক্ষতির মাত্রা বা প্রভাব কমানোর জন্য আল্লাহর দরবারে তীব্র অনুশোচনা করতে হবে। যখন বান্দা ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার ক্ষতি কমে আসে ও অনেকটাই ক্ষতিপূরণ করা হয়। তাই তওবা ক্ষতিপূরণের এক বড় সুযোগ। মহানবীর এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ সব পাপীকেই ক্ষমা করেন কেবল তাকে ছাড়া যে নিজেই ক্ষমা চায় না। তো শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হুসাইন খানের বক্তব্য শোনাব। তিনি মাহে রমজানের ফজিলত তুলে ধরতে গিয়ে আজও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তথা হাদিস শোনালেন। জনাব খান বলছিলেন,
রমজান মাসের বৈশিষ্ট্যাবলী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস মহান আল্লাহর মাস এবং এ মাসটা হচ্ছে গরিব দুঃখীদের বসন্তকাল।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম মুহাম্মদ বাকির আলাইহিসসালাম বলেছেন, সবকিছুরই বসন্ত রয়েছে, আর পবিত্র কোরআনের বসন্ত হল রমজান মাস। পবিত্র কোরআনের ভাষায় রমজানেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন, যা মানুষের জন্য সুপথ দেখায় এবং সত্য ও মিথ্যার পার্থক্যকে স্পষ্ট করে দেয়। পবিত্র রমজানে কোরআন অধ্যয়ন ও তিলাওয়াতের রয়েছে অশেষ ফজিলত। এ সম্পর্কে আমরা আগামী পর্বগুলোতে আরও কথা বলব। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন থেকে সর্বোচ্চ কল্যাণ লাভের তৌফিক দিন।
তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক অর্থসহ ষষ্ঠ রোজার দোয়া। হে আল্লাহ, তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্ছিত কিংবা অপদস্থ করো না, তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিও না। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি, তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো, হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।
ولا تضربني بسياط نغمته وزحزحني فيها من موجبات سخطه بمنك وأياديك يا منتهى رغبة الراغبين।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত আসরে আমরা জাদুময় একটি গল্প শুনিয়েছিলাম। আজকের আসরেও আমরা একটি গল্প শুনব প্রাচীন গল্পের আদলেই। প্রাচীন লোক গল্পগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন জাদুর ব্যবহার, চরিত্র ভেদে ভাষা ভঙ্গির তারতম্যহীনতা। সাধারণত রাজার ছেলে শাহজাদা যে কিনা অভিজাত পরিবেশে বেড়ে উঠেছে, তার মাঝে স্বাভাবিকভাবেই যে শিষ্টাচার বোধ গড়ে উঠেছে, তার ফলে একজন সাধারণ মানুষের কথাবার্তার সঙ্গে তার কথাবার্তার একটা পার্থক্য থাকবেই। কিন্তু প্রাচীন রূপকথার গল্পগুলোতে এক্ষেত্রে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না।
প্রাচীন লোকগল্পগুলোর চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য হল ভাগ্য। এই ভাগ্য, বা যাকে সহজভাবে বলা হয় কপালের ফের, তাকে কোনোভাবেই প্রত্যাখ্যান করা সম্ভব নয়। কোনো না কোনোভাবে ভাগ্য চরিত্রকে তাড়া করে ফিরবেই। প্রাচীন লোকগল্প বিশারদগণ সেজন্য বলেছেন, এইসব গল্পের প্রকৃত বীরত্বপূর্ণ চরিত্র হল তাদের ভাগ্য। ভাগ্য বা গোপন শক্তির হাতে কিরণক হচ্ছে গল্পের চরিত্রগুলো। তো যাই হোক, আমরা বরং জটিল আলোচনায় না গিয়ে আজকের গল্প শোনার চেষ্টা করি। মজার ব্যাপার হল এই গল্পটিও পৃথিবীর বিভিন্ন দেশের ভাষায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে। তো চলুন দেরি না করে গল্প মন দিই। আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, যথারীতি প্রত্যাশা রইল।
এক রাজার এক কন্যা ছিল খুবই সুন্দরী। এই সুন্দরী রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে যেই আসত তাকেই মহা বিপদে পড়তে হতো। একদিন এক ন্যাড়া মানে মাথায় চুলবিহীন লোক ভাবল, রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দিলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। ন্যাড়া তার পুটলিতে পাঁচটি রুটি পুরে রওনা দিল রাজকন্যাকে বিয়ে করতে। পথে পড়ল একটি বন। বনের ভেতর বসেছিল এক দৈত্য। দৈত্য এমনভাবে দাঁতে দাঁত পেশাচ্ছিল যে মনে হলো অনেক দিনের ক্ষুধার্থ সে। ন্যাড়া তার পুটলি থেকে রুটিগুলো বের করে দৈত্যকে দিল খেতে। তারপর যখন রওনা দিল, তখন দৈত্য বলল, এই ন্যাড়া, আমার মাথার একটা চুল নিয়ে যা, কাজে লাগবে। ন্যাড়া দৈত্যের কাছ থেকে চুলটা নিয়ে যাত্রা শুরু করল।
যেতে যেতে গিয়ে দেখল আরেকটি দৈত্য ঝর্ণার উৎসের পাশে শীতে কাঁপছে কাঁপছে। ন্যাড়া তার কোটটা খুলে দৈত্যের গায়ে জড়িয়ে দিয়ে আবার রওনা দিল। এমন সময় দৈত্য বলল, আমার একটা চুল নিয়ে যা, কাজে আসবে। ন্যাড়া একটা চুল নিয়ে রওনা হল। যেতে যেতে পৌঁছল এক নদীর তীরে। সেখানে গিয়ে দেখল একদল পিঁপড়া চাচ্ছে পানি পার হতে, কিন্তু পারছে না। ন্যাড়া একটা কাঠের টুকরো পানিতে ফেলে সেতু নির্মাণ করে দিল, আর পিঁপড়ারা নিশ্চিন্তে পার হয়ে গেল। যাবার সময় পিঁপড়ার রাজা ন্যাড়াকে তার একটা চুল দিল। ন্যাড়া এই চুলটিও রুমালে যত্ন করে রেখে তার পথে পা বাড়াল। যেতে যেতে গিয়ে পৌঁছল রাজপ্রাসাদে।
ন্যাড়া রাজপ্রাসাদের দরজায় নক করতেই একজন এসে জিজ্ঞেস করল, কি চাও? ন্যাড়া বলল, এসেছি রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। দারোয়ান জিজ্ঞেস করল, কার জন্যে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? ন্যাড়া বলল, কেন, আমার জন্যে, আমিই বিয়ে করতে চাই। দারোয়ান লোকটা ভেতরে গিয়ে বাদশাকে ঘটনাটা জানাল। বাদশা বলল, হাম্মাম রেডি করো, ন্যাড়াকে ওই হাম্মামে ফেলে দাও। শ্রোতা বন্ধুরা, এই হাম্মামটি মানে গোসলখানাটি 7 দিন 7 রাত ধরে গরম করা হয়। যারা রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাদেরকে এখানে ফেলে দেয়া হয়, আর এখানে ফেলা মানেই হলো নিশ্চিত মৃত্যু।
বাদশার লোকটা ন্যাড়াকে হাম্মামটা দেখিয়ে বলল, যারা রাজকন্যার প্রার্থী হয় তাদেরকে এই হাম্মামে গোসল করে আসতে হয়। ন্যাড়া হাম্মামের কাছে যেতেই বুঝতে পারল এটা একটা মরণ ফাঁদ। হাম্মামের দেয়ালগুলো তাপে লাল হয়ে গেছে, ফুটন্ত পানির কলধ্বনি তার কানে এলো। ন্যাড়ার মনে পড়ল দ্বিতীয় দৈত্যের কথা। তার দেয়া চুলটাতে আগুন লাগাতেই সে এসে হাজির। ন্যাড়া তাকে বিপদের কথা বলতেই দৈত্য বলল, চিন্তা করো না। এই বলে দীর্ঘ এক শ্বাস আর হাম্মামের সকল তাপ তার বুকে গিয়ে জমা হলো। হাম্মাম ঠান্ডা হয়ে গেল।
পরদিন সকালে বাদশার লোক এসে দেখল ন্যাড়া সুন্দর মতো গোসল করে বসে আছে, হাম্মামও ঠান্ডা। বাদশাকে গিয়ে বলতেই বাদশা দ্বিতীয় ফাঁদ পাতল। বলল, ওকে 300 কেজি চালের ভাত আর 300 কেজি মাংসের খাবার দিয়ে বলো, পুরোটা না খেতে পারলে গর্দান যাবে। ন্যাড়া এবার মাথায় হাত বুলিয়ে প্রথম দৈত্যটির চুলটি পুড়ল। দৈত্য তো এসে হাজির হয়ে গেল। ঘটনাটা দৈত্যকে বলতেই সে সব খাবার ঠিকঠাক মতো খেয়ে নিল। এবারও ন্যাড়াকে আটকানো গেল না। বাদশা এবার ন্যাড়াকে মারার নতুন ফন্দি আটল।
একটি গাধা টানতে পারে সেই পরিমাণে 3 গুণ গম, যব আর ডাল একসাথে মিশ্রিত করে দিয়ে বলল, এগুলোকে আলাদা করতে হবে সকাল হবার আগে। সকাল পর্যন্ত যদি শেষ না হয় গর্দান যাবে। ন্যাড়া এবার মুসিবতেই পড়ে গেল। হঠাৎ তার মনে পড়ল পিঁপড়াদের রাজার কথা।
চুল পোড়াতেই পিঁপড়ারা এসে হাজির। পিঁপড়াদেরকে শস্য পণ্যের স্তূপ দেখিয়ে সমস্যার কথা বলল। পিঁপড়েরা বলল, এটা তোমার কাজ না, তুমি নিশ্চিন্তে ঘুমোও।
ন্যাড়া সত্যি ঘুমিয়ে পড়ল। শেষ রাতে ঘুম ভাঙতেই দেখল পিঁপড়েরা চলে গেছে আর তিন স্তূপ শস্যদানা আলাদা আলাদাভাবে সাজানো। সকালে এই ঘটনা দেখে বাদশা ভাবল, এত কঠিন কঠিন শর্ত যে সহজেই উত্তীর্ণ করে গেল তাকে আর নতুন শর্ত দিয়ে লাভ নেই, রাজকন্যা তারই প্রাপ্য। বাদশা এবার রাজকন্যার বিয়ের আয়োজন করল। ব্যাপক ধুমধামের সঙ্গে এক সপ্তাহ ধরে বিয়ের অনুষ্ঠান হল।
জাঁকজমকপূর্ণ এই আয়োজনের কথা শুনতে পেয়েছিল অপর এক দৈত্য। সে রাজকন্যাকে ভালোবাসত। রাজকন্যাকে নিয়ে যখন ন্যাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিল, পথিমধ্যে ওই দৈত্য এসে ছিনিয়ে নিয়ে গিয়েছিল রাজকন্যাকে। ন্যাড়া সেখানেও বিপদে পড়েছিল। অবশেষে রাজকন্যার সহযোগিতায় ওই দৈত্যের হাত থেকেও রেহাই পেল। দৈত্য মারা গেল আর ন্যাড়া রাজকন্যাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।